بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والفجر وليال عشر. وقال سبحانه وتعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي الأمين صلى الله عليه وسلم: خذوا عني مناسككم، أو كما قال عليه الصلاة والسلام. مصليان كرام، চন্দ্রমাসের এগারোতম মাসের শেষ জুমআয় আমরা উপনীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারো মাসে বৎসরের সূচনা করেছেন, যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই বারো মাসের মধ্যে আবার কিছুদিনকে হজ এর জন্য নির্ধারিত মাস হিসাবে আখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসসমূহ চিহ্নিত। আর এ ব্যাপারে ইমাম ইবনে জারির আত-তাবারী রাহিমাহুল্লাহ মারফু সনদে সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার সূত্রে বিশুদ্ধভাবে উল্লেখ করেছেন যে হজ্জের মাস হল শাওয়াল, যুলকাদা আর যুলহজ্জার প্রথম দশ দিন। অপর একটি বর্ণনায় মুফাসসির তাবেঈগণ উল্লেখ করেছেন যে হজের মাসের মধ্যে যুলহজ্জার দশ দিন নয়, আরো তিন দিন সংযুক্ত হবে, তেরো দিন পর্যন্ত। এর দলিল হিসাবে কোরআনুল করিম থেকে তারা উদ্ধৃতি নিয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হজ এর মাসআলা আলোচনা প্রসঙ্গে বলেছেন: ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। এই আয়াত আইয়ামে তাশরিকের দিনগুলিকেও সংযুক্ত করে, যা এগারো বারো ও তেরো জিলহাজ হিসাবে পরিচিত। এই দিনগুলি হল হজের। এর মধ্যেই যারা হজ করতে ইচ্ছুক তারা হজ করবেন। আর এই মাসালায় উমরাকে আলাদা করে দেখানো হয়েছে। হজ করতে গেলে হজের মাসই নিয়ত করতে হবে, আর উমরা বছরের যে কোনো সময় করা যায়। মুসল্লিয়ানে কেরাম, যুলহজ্জের প্রথম দশ দিন অত্যন্ত মাহাত্মপূর্ণ। এ ব্যাপারে বুখারী ও মুসলিমে সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে প্রমুখ্যাত রেওয়ায়ত, যেখানে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যুলহজ্জের প্রথম দশ দিনের নেক আমলের চেয়ে অন্য কোন দিনের নেক আমল উত্তম নয়, আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। অর্থাৎ আল্লাহর কাছে সব সর্বাধিক প্রিয় আমল হল যুলহজ্জ মাসের প্রথম দশ দিনের আমল। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ, হে আল্লাহর রাসূল, জিহাদ কি এর চেয়ে বেশি মর্যাদা রাখে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদও এর চেয়ে বেশি মর্যাদা রাখে না। তবে ওই লোক আল্লাযী খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে তার জীবন ও সম্পদ নিয়ে বেরিয়ে গেল আল্লাহর পথে, ফালাম ইয়ারজা, সে ফিরে আসেনি তার জানমাল নিয়ে। অর্থাৎ যেই লোক শুধু জিহাদ করল আর গাজী বেশে ফিরে আসলো, তার মর্যাদা বেশি হলেও এই দশ দিনের নেকির চেয়ে বেশি নয়। বেশি কেবল ওই লোকটির হতে পারে যে তার জান ও মাল নিয়ে বেরিয়ে গেল এবং জান ও মাল দুটোই আল্লাহর পথে উৎসর্গ করে দিল, সে শাহাদতের মর্যাদা লাভ করল, এই শহীদের মর্যাদা দশ দিনের নেকির চেয়েও বেশি হতে পারে। এটি স্পষ্ট হয়ে যায় যুলহজ্জের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এজন্য ত্রিশতম পারার একটি সূরা, সূরা আল ফজর, যা দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়ালাইয়ালিন আশর, আর শপথ দশ রাত্রের। অনেক মুফাসসির এই দশ রাত্র দ্বারা যুলহজ্জ মাসের প্রথম দশ দিনের দশ রাত্রকে অভিহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোন সময়ের কসমকে জাতির সামনে উপস্থাপন এভাবে করেন যাতে জাতি এর গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হয়। যেমন আল্লাহ আসরের কসম খেয়ে বলছেন, আসরের কসম, অর্থাৎ মানুষ যেন সময়কে বিবেচনা করে কাজে লাগায়। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দশ রাতের কসমের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দশ দিনের গুরুত্ব, দশ রাতের গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। এখন এই দশ দিনের ফজিলত এত বেশি কেন? এই মর্মে সহিহ বুখারীর ভুবন বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারী এর অমর লেখক আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ইবাদত সময়ের মধ্যে যে সকল ইবাদতগুলি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, সকল ইবাদতের সমাবেশ আল্লাহ এই দশ দিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, ফলে এই দশ দিনের ইবাদতকে আল্লাহর কাছে অধিক প্রিয় বলে আখ্যা দিয়েছেন তিনি। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল সলাত, এই দশ দিনের ভিতরে সলাত রয়েছে। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হল সিয়াম, আর এই দশ দিনের ভিতরে সিয়াম রয়েছে। কেউ চাইলে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে পারেন, আর তাও যদি না করতে পারেন কমপক্ষে আরাফার দিনের সিয়াম। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ নবী বললেন, আহতাসিবু ইনদাল্লাহ আন ইউকাফিরা সানাত আল্লাতি ক্বাবলা ওয়াস সানাত আল্লাতি বা'দা। আল্লাহ নবী বলছেন, আমি এই প্রত্যয় বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার একদিনের সিয়াম বা নফল রোজার বিনিময়ে বান্দার বিগত এক বৎসর এবং আগামী এক বৎসর দুই বছরের গুনাহকে মাফ করে দেবেন। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত এই মর্মে একমত যে নেক আমল দ্বারা সগীরা গুনাহসমূহ ক্ষমা পায়, পক্ষান্তরে এরই ভিতরে কেউ কাবিরা গুণ করে থাকলে তাকে তওবা করতে হবে। কাজেই তওবা সহ কোন ব্যক্তি যদি আরাফার সিয়াম পালন করেন তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃঢ় বক্তব্যের মধ্য দিয়ে একথা নিশ্চিত রূপে সিদ্ধান্ত নিতে পারি যে তওবা সহ সিয়াম পালন করলে ব্যক্তির বিগত এক বছর এবং আগামী এক বছর দুই বছরের সমুদয় গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। পক্ষান্তরে কবিরা গুনার জন্য তওবা না করে যদি শুধু সিয়াম পালন করেন তাহলে এটি বিশুদ্ধ মতে তিনি সাগীরা গুনাহ সমূহ থেকে ক্ষমা পাবেন, কাবীরা গুনাহ থেকে ক্ষমা পাবেন না। তৃতীয়ত হল এই দিনগুলির ভিতরেই রয়েছে হজ। হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি, আর এই হজ যে পালন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে যার হজটা হজ্জে মাবরুর হবে, হজ্জে মাবরুর ওই হজকে বলা হয় যে হজটি আল্লাহর দরবারে গৃহীত হবে। বলবেন কোন হজ আল্লাহর দরবারে গৃহীত? যে হজটি বান্দা ইখলাসের সাথে আদায় করবেন, যে হজটি বান্দা হালাল মাল সঙ্গে নেবেন, যে হজটিতে বান্দা হজের ফরজ ওয়াজিব ও সুন্নতগুলি যথাযথভাবে পালন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সম্পাদিত হবে, সেই হজকে হবে হজ্জে মাবরুর। আর হজ্জে মাবরুরের প্রতিদান সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। অপরপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন মান হজ্জ হাদাল বাইত, যে লোক এই ঘর বাইতুল্লাহের হজ করল, ওয়ালাম ইয়ারফুস, হজ চলাকালীন সময়ে সে স্ত্রী সহবাস করল না, এমনকি যৌন উত্তেজক কোন কাজ চুম্বন স্পর্শকরণ ও দৃষ্টিদান এগুলি থেকে বিরত থাকল, ওয়ালাম ইয়াফসুক, এবং কোন প্রকার নাফরমানিমূলক কাজ করল না, শরীয়ত বিগর্হিত কাজ থেকে মুক্ত থাকলো, আল্লাহ নবী বলেন সে গুনাহ থেকে এমনভাবে নিষ্পাপ হয়ে ফিরল যেন ওই দিনের মতো ফিরল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। অর্থাৎ নবজাতক সন্তান যেরকম নিষ্পাপ হয়ে ফিরে, একজন হাজি সত্যিকার অর্থে হাজ করলে তিনিও নিষ্পাপ হয়ে ফিরে আসেন। উল্লেখ্য যে হজ্জের সফরে আরাফা থেকে ফিরার পথে মুজদালিফে যাওয়ার পথে আরোহীর উপর থেকে পড়ে একজন সাহাবি ইন্তেকাল করলেন, সাহাবারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, এই অবস্থায় তার দাফন কিভাবে সম্পন্ন করা হবে? তার কারণ তারা জেনেছেন কিছু ব্যতিক্রম ঘটনা, যেমন শহীদ হয়েছেন তাকে গোসল দিতে হবে না, রক্তমাখা জামাই তাকে দাফন করে দিতে হবে, কিন্তু এই লোকটা তো খোলা মাথায় দুটুকরু কাপড় পরিধান করে সে গিয়েছে, তার কিভাবে দাফন করা হবে, কফিন দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে আল্লাহ নবী বললেন যেভাবে তার দুটো কাপড় আছে ওই দুটো কাপড় দিই তাকে তোমরা দাফন করে দাও, তার মাথাকে খোলা রাখো, কেননা সে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে মুলাব্বিয়ান, সে কিয়ামতের মাঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠবে। উপরন্তু এই যে হজ, হজ্জের মূল আনুষ্ঠানিকতা হচ্ছে আরাফা, হজ্জের একটি রুকুন, কেউ যদি আরাফায় অবস্থান না করতে পারে তাহলে তার হজ হবে না, সে পরবর্তী বছরে গিয়ে আবার তাকে কাজা হজ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর অনেকেই আবেগ তাড়িত হয়ে মাসালা না জেনে মসজিদে নামিরা, যেটা আরাফার মসজিদ, এই মসজিদেই অবস্থান করে অথবা ওই জবালে রহমত বলা হয় ওই পাহাড়ে উঠে অনেই মনে করেন যে মূল জায়গায় বুঝে উঠে গেলাম, আরাফার অবস্থান হয়ে গেল, আর এখান থেকে তিনি মুজদালিফায় ফিরে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে আরাফার বাহিরে উল্লেখ করেছেন। আল্লাহ নবী খুতবা দিয়ে সালাত আদায় করে আরাফার সীমানার ভিতরে ঢুকে আল্লাহর নবী নিজে বললেন, আল্লাহ ওকফতু হা হুনা, এখানেই আমি দাঁড়ালাম, একেনি আমি উকুফে আরাফা করলাম, আরাফা তো কুল্লুহা মওকিফুন, আর পুরো আরাফাটাই হলো অবস্থানের জায়গা, ওই দুইটা জায়গা বাদ দিয়ে আরাফার সীমানার ভিতরেই আর অবস্থান করতে হবে। এই আরাফাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জু আল আরাফা, হজ মানি হলো আরাফা, আর এই আরাফা হলো নয় যিল হজ্জ। সুতরাং এই দশ দিনের ভিতরে হজ এবং হজের মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয়ে থাকে। চতুর্থত, এই দশ দিনের ভিতরে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো, সেটি হলো আপনার হজ্জের আরেক মূল পর্ব কোরবানি করা, আর এটি দশম জিলহজ্জ হয়ে থাকে। কোরবানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই দশম জিলহজ্জ জুলহজ মাসের দশম তারিখকে হজ্জে আকবর বা সবচেয়ে বড় হজ হিসাবে আখ্যায়িত করেছেন। আমাদের সমাজে একটু প্রচলিত ভুল ধারণা আছে, যারা মনে করেন যে আরাফার দিন যেই দিন যেই বৎসর আরাফাটা জুমার দিনে হয়, জুমা এবং আরাফা একত্রিত হয়, সেই হজটাকে আকবরী হজ বা বড় হজ বলা হয়। এটি প্রচলিত কথা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুন নাহর বা কুরবানির দিনটাকে বলছেন, সেই দিনই হলো আল হজ্জুল আকবর সবচেয়ে বড় হজ, আর এটা দশম জিলহজ্জ। সুতরাং আপনি যদি দেখেন যে ত্যাগ ও কুরবানির যত গুরুত্বপূর্ণ ইবাদত সবগুলি এই দশ দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সেই কারণে ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেন এই সকল গুরুত্বপূর্ণ ইবাদতের সমাবেশ এই দশ দিনের ভিতরে ঘটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দশ দিনকে সবচেয়ে বেশি প্রিয় দিন হিসাবে পছন্দ করেছেন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশ দিনের ইবাদতকে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হিসেবে আখ্যা দিয়েছেন। মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা যারা হজে যেতে পারব না, যারা হজে যাব তারা তো সেই সুযোগগুলি পাব, আর যারা হজে যেতে পারব না তাদের জন্য এই দশ দিনে কি সুযোগ রয়েছে? এই দশ দিনে তারা চাইলে এক নম্বরে সবসময় সলাত আদায় করেন, কিন্তু এই দশ দিনে একটু যত্নবান হবেন, এই সলাতগুলির ভিতরে মানে তার আদায়কৃত সলাতের ভিতরে কোথায় কোন জায়গায় একটু পয়েন্ট মাইনাস আছে, তিনি চেষ্টা করবেন ওই পয়েন্টটা প্লাস করার জন্য। যেমন তিনি সলাত আদায় করেন কিন্তু তার পাঁচ ওয়াক্তের মধ্যে কোন একটা ওয়াক্তে জামাত মিস হয়ে যায়, তিনি চেষ্টা করবেন এই গুরুত্বপূর্ণ দেশগুলিতে শপথ নেবেন যে আমার যেন সাধ্যপক্ষে জামাত মিস না হয়। হতে পারে এমন মুসল্লি আছেন যিনি জামাতের সাথেই সলাত আদায় করেন কিন্তু তার তাকবীরাতুল ইহরাম বা প্রথম তাকবীর তাকবীরে উলাটা ছুটে যায়, জামাত আরম্ভ হওয়ার পরে এসে তিনি শরীক হন, কিন্তু তাকবীরে উলার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি জানত তাকবীরে উলার যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে অধিক গুরুত্ব দেওয়া আছে। এখন আপনি শপথ নেন যে আমি আমার তাকবীরে উলা মিস হয়েছে কোনো দিন, আমি এই দশ দিনে চেষ্টা করব যেন আমার তাকবীরে উলা মিস না হয়। তিন, আপনি সলাত পাঁচ ওয়াক্ত আদায় করেছেন, তাকবীরে উলাও ধরেছেন কিন্তু আপনি প্রথম কাতারে পান নাই চান্স, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি জানত আজান দেওয়া এবং প্রথম কাতারে সলাত আদায়ের ভিতরে কি নেকি রয়েছে তাহলে তারা ওই জায়গায় স্থান নেওয়ার জন্য অথবা আজান দেওয়ার সুযোগ নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইত এবং অসংখ্য প্রার্থী হইত, সবাই তো আর এক জায়গা পাবে না, তাই লটারি করে প্রয়োজন হলেও তারা প্রতিযোগিতায় আসত। তাহলে আপনার ছুটে গেছে প্রথম রাকাত, এবার শপথ নিন যে এই দশ দিনের জন্য আমি প্রথম রাকাতটা মিস না হয়। পঞ্চমত, আপনার প্রথম রাকাত হয়েছে কিন্তু আপনি প্রায় বাম দিকে পড়ে গেছেন, আপনার ডান সাইডে থাকার সুযোগ হয় নাই, অথচ ডান সাইডের স্পেশাল একটা গুণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ডান সাইডে প্রথম কাতারের ডান সাইডে সালাত আদায় করবে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করবেন। আপনি সেই ডান সাইডের প্রতিযোগিতায় নামুন, দেখুন তো আপনি ভালো কাজের প্রতিযোগিতা করতে পারেন কিনা। আল্লাহ যেহেতু বলছেন ফাসতাবিকুল খায়রাত, তোমরা নেকির কাজে পরস্পরে প্রতিযোগিতা করো। আপনি নফল সিয়াম পালন করেছেন, কিন্তু এই দশ দিনের ভিতরে আপনার জন্য অবহারিত সুযোগ আসছে, আপনি নফল সিয়াম পালন করতে পারেন। আচ্ছা, আপনি নফল সিয়াম পালন পুরোটা করতে পারলেন না, আপনি আরাফার দিনের সিয়ামটা পালন করতে পারেন, আর যার বিবরণ একটু আগে উল্লেখ করা হয়েছে। আপনি এর ভিতরে এক তারিখ থেকে ইচ্ছা করলে আপনি তাহলিল দিতে পারেন, আল্লাহর নামে তাকবীর দিতে পারেন, আল্লাহর বরকত ঘোষণা করতে পারেন। কোন কোন সাহাবীদের আমল ছিল, আপনি সেটা করতে পারেন। তা না হলে অন্তত নয় তারিখ থেকে আইয়ামে তাশরিকের অর্থাৎ ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলি আপনি মিস করবেন না, সেই প্রতিযোগিতা আপনি গ্রহণ করুন। আপনি চেষ্টা করুন সুন্নত তরিকায় ঈদের সালাতটা আদায় করা যায় কিনা, এটা আপনার একটা সংকল্প হোক নেকির কাজে প্রতিযোগিতার জন্য। খুঁজে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত কিভাবে আদায় করেছেন। উন্মুক্ত মাঠ থাকলে মসজিদে সালাত আদায় করেন নাই, মাঠ আছে বৃষ্টির কারণে মাঠে যেতে পারেন নাই মসজিদে সালাত আদায় করেছেন, সামর্থ্য আছে আপনি উন্মুক্ত মাঠে চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে আপনার তাকবীরে তাহরিমার পর কারো মতে তাকবীরে তাহরিমার সহ ৭টি অতিরিক্ত তাকবীর দিয়েছেন, আপনি সেই ৭ তাকবীর কোথায় পাওয়া যায় সেটা খুঁজে দেখুন, রসুলের সুন্নতকে অগ্রাধিকার দিন। দ্বিতীয় রাকাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫টি অতিরিক্ত তাকবীর দিয়েছেন, আপনি সেই ৫ তাকবীর দেওয়া যায় কোথায় পাওয়া যায় সুন্নতের অনুসন্ধান করুন, তাহলে সুন্নত মতো সালাত আদায় করলেন, এটা আপনার জন্য একটা সৌভাগ্য। আপনি কোরবানি করুন। আসলে কোরবানি আমাদের সমাজে আমরা বলি কোরবানি, এটা আমাদের ভারতীয় পরিভাষা, এটা আসলে এটা আরবি আসল শব্দ হল কোরবা। কোরবান শব্দটি কোরবন ধাতুমূল থেকে নিষ্পন্ন, যার অর্থ হল নিকটবর্তী হওয়া। আর কোরবানি বলতে আমরা পারিভাষিকভাবে বুঝি যে ওই সকল বস্তু, চাহে সেটা জীব হোক আর জড় হোক অর্থকড়ি হোক, ওই সকল বস্তু যা উৎসর্গের মাধ্যমে, যা প্রদানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত বা নৈকট্য বা সান্নিধ্য প্রত্যাশা করা হয়, কামনা করা হয়, তাই হল কোরবানি। এই কোরবানি হতে পারে আপনার অর্থের, হতে পারে আপনার সময়ের, আল্লাহ রাস্তায় সময় দিলেন, সময়ের কোরবানি হতে পারে আপনার শারীরিক কসরত, আল্লাহ রাস্তায় মেহনত করলেন, এটাও কোরবানি হতে পারে। আপনি অর্থ করি দান করলেন, সেটাও কোরবানি, যা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়ার মতো যা দেবেন তাই কোরবানি। যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব এই কোরবানির ইতিহাস অতি প্রাচীন। আমরা সাধারণত কোরবানিকে জানি যে ইব্রাহিম আলী ইসলাম তদীয় পুত্র ইসমাইলকে মিনা উপত্যকায় নিয়ে জবাই করেছিলেন, সেখান থেকে কোরবানি চালু হয়েছে। এই কথার সাথে আরেকটু যোগ করে কথাগুলিকে বুঝে নিতে হবে, কারণ আদম আলী ইসলামের সন্তানরা যখন ছিলেন তখন ইয়াকুব আলী ইসলাম ছিলেন না, আর আদমের জমানাতেই কোরবানি চালু হয়েছে। আদমের দুই পুত্র হাবিল ও কাবিল দুজনকেই কোরবানির নির্দেশ দেওয়া হল, আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করলেন। ওই কররাবা কোরবানা, তারা যখন দুজনে কোরবানি করল, এই কোরবানি তাদের জমানা থেকে চালু হল। আর ওই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা কবুল হল না। কাবিল গেল রেগে, হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদের কুরবানিটাই কবুল করেন। তাহলে বোঝা গেল কোরবানি অতি প্রাচীন। এমনকি আমরা কোরআনে আল্লাহর নির্দেশ পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য এই কোরবানির প্রথা, এই এই ধরনের নুসুকের ব্যবস্থা জারি রেখেছি। এর দ্বারা স্পষ্ট হয় প্রত্যেক জাতি বিগত যত কৌম অতিবাহিত হয়েছেন, প্রত্যেক কৌমের ভিতরেই কোন না কোন পদ্ধতিতে কোরবানির প্রথা, কোরবানির এ রেওয়াজ, এ আমল জারি ছিল। তার সাথে যুক্ত হল ইব্রাহিম আলী ইসলামের কোরবানিটি। সেই কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলী ইসলাম তাওহীদের দাবি পূরণ করতে গিয়ে, আল্লাহর মহাব্বতের দাবি পূরণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অশুচিপর গুরু অবস্থায় ইব্রাহিমকে যে সন্তানটা দিয়েছিলেন কলিজার টুকরা লখতজিলুর ইসমাইল, সেই ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। আর এই নির্দেশ তার সন্তানের কাছে উপস্থাপন করলেন, বাবা আমি দেখেছি স্বপ্নে তোমাকে আমি কোরবানি করছি, জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার অভিমত কি? তখন ছেলে বলছিল যে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা হে আমার আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। তারপর ইব্রাহিম আল ইসলাম স্বীয় পুত্র ইসমাইলকে মিনা উপত্যকায় গেলেন। সেখানে গিয়ে তিনি কি করেছিলেন, আমাদের সমাজে অনেক কিচ্ছা কাহিনী আছে, অনেক কিচ্ছা কাহিনী আছে, সেগুলির ভিতরে আমরা উল্লেখযোগ্য জানি যে ইব্রাহিম আলী ইসলাম ইসমাইলকে জবাই করার জন্য শুইয়ে দিলেন, কিন্তু ইসমাইলের গলায় ছুরি চালালেন, তারপরও ইসমাইল জবাই হয় না। তারপর সেই ছুরিটা নিয়ে পাথরে ঘষা দিলেন, তখন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, ইসমাইল হয় না। কেন ইসমাইল সেখানে জবাই হয় না? যে ইসমাইল আলাইহিস সালামের এই মানে কণ্ঠনালী, তার গলদেশ এবং তার ঘাড়ে আমাদের নবী আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাকি সেখানে স্পর্শ করেছিলেন এবং চুম্বন দিয়েছিলেন, যার কারণে ইব্রাহিমের এত ধারালো ছুরি পাথর কাটলেও ইসমাইলকে কাটেনি। সেদিন ইসমাইলকে রক্ষা করেছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এত গাজাকুরি অদ্ভুত কথা যার কোন শরঈ ভিত্তি নেই। শরীয়তে আল্লাহ কি বলেছেন? এজন্য কোরআনুল করিম হল তিনটি মূল জিনিসের উৎস। একটি হল বিশুদ্ধ আকীদা, যদি জানতে চান তাহলে মহাগ্রন্থ আল কোরআনের কাছেই যান। আরেকটি হল যদি আপনি মানব সভ্যতার বিকাশের ইতিহাস প্রকৃতপক্ষে জানতে চান তাহলে আল কোরআনের কাছেই আপনি যান। আর তৃতীয়টা হল আপনি যদি আহকাম জানতে চান, শরীয়ত জানতে চান, বিধান জানতে চান, আইন জানতে চান, তাহলে আপনি যাবেন আল কোরআনের কাছে। আপনারা শুনেছেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এক তৃতীয়াংশ বলেছেন। কেন? এই কোরআনের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায়, তিনটির ভিতরে একটি হল আল্লাহর পরিচয় তাওহীদ একত্ববাদ, আর সিরফ সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় উল্লেখ করা হয়েছে, এই হিসাবে এটাকে কোরআনের ওয়ান থার্ড বলা হয়। কোরআন থেকে আপনাকে ইতিহাস দিতে হবে। আল্লাহ যেখানে বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবীন, যখন দুজন কে ইব্রাহিম ও ইসমাইল আসলামা বশ্যতা স্বীকার করিলেন, তার অর্থ হল ইব্রাহিম তার পুত্রকে জবাই করিবেন সেই সিদ্ধান্ত স্থির করিয়া নিলেন, আর পুত্র ইসমাইল জবাই হইবেন সেই মর্মে সন্তুষ্ট চিত্তে রাজি হইয়া গেলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবীন, আর ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে পার্শ্বদেশে শুইয়ে দিলেন, বাবা পুত্রকে জবাই করবেন, পুত্র জবাই হবেন, দুজনই সারেন্ডার হলেন আল্লাহর হুকুমের কাছে, পুত্রকে শুইয়ে দিলেন, তারপর কি হল? তারপর আল্লাহ বলছেন, আমি ডাক দিয়ে বললাম, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে, স্বপ্নকে পূরণ করে ফেলেছ, তুমি বিজয়ী, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ বলছেন এভাবে, আর লম্বা কিস্সা কাহিনীর দরকার নাই। পুত্রকে শুইয়ে দিলেন আর পিতা জবাই করতে রাজি হলেন, আল্লাহ পেছন দিক থেকে ডাক দিয়ে দিলেন। সুতরাং রূপকথার গল্পে না গিয়ে কোরআনেরই বর্ণনা অনুযায়ী আমরা বিশ্বাস করব, বাপ বেটা দুজনেই আল্লাহর হুকুম পালনে প্রস্তুত হওয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের কোরবানিকে কবুল করে নিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরবানি এটাকে জারি রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদাইনাহু বিযবহিন আযীম, আমি একটি বড় জন্তু কোরবানির জন্য দিয়ে দিলাম, বড় একটা জন্তু। আর ওতারাকনাহু লিল আখিরিন, আর পরবর্তী বংশধরের জন্য ইহা আমি এই সুন্নত ছেড়ে দিলাম, অর্থাৎ রেখে দিলাম, জারি রাখলাম। সুতরাং কোরবানি হবে যদি আপনি বলেন তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। কোরবানি কেন করবেন? এ কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের ভিতরে এই আমলটা জারি রেখেছেন, আপনিও একটি উম্মত, উম্মতে মুহাম্মদই আপনি সেটা বাস্তবায়ন করবেন। কেন কোরবানি করবেন? এই উম্মতের তাওহীদের যিনি গুরু ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি যে তাওহীদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে কোরবানি করেছিলেন, আপনিও সেই কোরবানি সেজন্য করবেন। এক্ষুনি প্রশ্ন হল, কোরবানির গুরুত্ব কতখানি, কোরবানির গুরুত্ব কতখানি, এই কথা বোঝার জন্য আমরা একটি আমলকে দৃষ্টান্ত হিসেবে নিতে পারি। সেটি হল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আল্লাহর নবীর জীবনে একবার হজ করেছেন, এই হজটাই তার জীবনের প্রথম হজ, আর এই হজটাই তার জীবনের শেষ হজ। এজন্য একে আমরা বলি হজ্জাতুল ওয়াদা বা বিদায়ী হজ। আমাদের সমাজে প্রচলিত ভাষায় হজ্জ বেদা বা এই সমস্ত বলি, হজ্জাতুল ওয়াদা বিদায়ী হজ। এই হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মিনায় কুরবানি করবেন সেই নিয়তে উট সেখান থেকে প্রস্তুত করে নিয়ে গিয়েছিলেন, সঙ্গে তার কাফেলার সঙ্গে মদিনা থেকে উট হাঁকিয়ে নিয়ে গিয়েছিলেন। এটা তার একটা বড় প্রমাণ যে আল্লাহর নবী কোরবানির প্রতি কত আগ্রহী ছিলেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছিলেন তিনি বেশি সংখ্যক কোরবানি দিবেন, তাই বেশি উট মক্কায় পাওয়া যেত না, এজন্য তিনি বাহির থেকে অর্থাৎ ইয়ামান থেকে উট সংগ্রহ করালেন। এর দ্বারা বোঝা গেল কোরবানির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুক যত্নবান ছিলেন। তৃতীয়ত, ইয়াউমুন নাহারের দিন, কোরবানি করার দিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 63টি উট নিজ হাতে নাহার করেছেন। আর নাহার বলা হয় উটের বক্ষদেশ বরাবর ধারালো কোন অস্ত্র দিয়ে ঘাই মারা বা আঘাত দেওয়া, যাতে রক্ত ফিনকি দিয়ে পড়বে এবং গড়িয়ে যাবে, আস্তে আস্তে উটটি নিস্তেজ হয়ে যাবে এবং পড়ে যাবে। এটাই হলো উট কোরবানির, উট জবাইয়ের নিয়ম। আর অন্যান্য প্রাণীগুলি জবাই করতে হয়, ভেড় বকরি গরু খাসি এগুলি জবাই করতে হয়, তার দুই শ্বাসনালী এবং কণ্ঠনালী কেটে দিয়ে যে জবাই করা হয় এটাকে বলে জবাই। আর উটের বক্ষদেশে ছুরি দিয়ে আঘাত করে যে রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে যে কোরবানি করা হয় একে বলা হয় নাহার। আল্লাহ বলছেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সলাত আদায় করো এবং নাহার করো। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাহার করেছেন নিজ হাতে 63টি উট, তারপর বাকি আলী রাদিয়াল্লাহু আনহু হাতে ছুরি তুলে দিয়ে বললেন তুমি বাকিগুলি পুরা। আল্লাহর নবী এই হজ্জে এই সফরে 100 উট কুরবানি করেছিলেন। এর মাধ্যমে উম্মতকে জানিয়ে গেলেন যে কুরবানিটি সাধারণ কোন ইবাদত নয় যে তোমরা হেলায় দুলায় উড়িয়ে দেবে, বরং অতি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সেই দুর্দিনে অর্থনৈতিক সংকটের মধ্যেও সাধারণ প্রাণী নয়, যাকে বলা হয় মরুভূমির জাহাজ, দুষ্প্রাপ্য প্রাণী, সেই রকম প্রাণী আল্লাহর নবী 100টি নাহার করে তার গুরুত্ব বুঝিয়ে দিলেন। এরপরও কি আপনার কোরবানি করার কোন বড় দলিলের দরকার আছে? এবারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করলেন, তার সাহাবারা কোরবানি করলেন, এবং পরবর্তী যুগে আবু বকরের যুগ, ওমরের যুগ, ওসমানের যুগ ক্রমান্বয়ে এই কোরবানি এখন পর্যন্ত চালু হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে ইনশাআল্লাহ। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা ধোঁকায় পড়ে যাই। ধোঁকা কেন? যে আমাদের তৌহিদের চেতনাটা দুর্বল, তখন আমরা আমাদের দিলকে নরম করার জন্য একটু এক্সট্রা অ্যান্টিবায়োটিক আমরা নেই, অর্থাৎ তৌহিদের চেতনায় কোরবানি করার চেয়ে আমরা বেশি ফজিলত কত আছে এটা দেখার চেষ্টা করি। এটা হলো এক্সট্রা অ্যান্টিবায়োটিক, যাতে দিলটা নরম হয়, ফজিলতের বেশি চিন্তা করি। আর কোরবানির ফজিলত সম্পর্কে যত হাদিস ইবনে মাজাহ ও তিরমিজিতে বর্ণিত হয়েছে, প্রত্যেকটা হাদিস ই যঈফ। আমরা সাধারণত জানি আল্লাহ নবী জিজ্ঞেস, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন কুরবানিটা কি, উযহিয়াটা কি, আল্লাহ নবী বললেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ওমালানা ফিহা, এতে আমাদের কি নেকি রয়েছে? তা আল্লাহ নবী বললেন তোমাদের প্রত্যেকটা পশমে পশমে নেকি আছে। এটাও যঈফ, এটাও দুর্বল। আমরা জেনেছি কোরবানির দিনে কোরবানির পশুর রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর কিয়ামতের মাঠে কোরবানির পশু তার চামড়া, তার করুনিহা ও আজলাফিহা, তার শিং এবং তার খোর, পায়ের খোর, এগুলি নিয়ে সে আপনার নেকির পাল্লায় উঠবে, অর্থাৎ বেশি নেকি ভারী করে দেবে। এগুলিও যঈফ। কোরবানির ফজিলত সংক্রান্ত সব হাদিসই যঈফ। কিন্তু আমরা কেন কোরবানি করব? আল্লাহ রাসূল কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্য আমি এই এই আমল জারি করে দিয়েছি, সুতরাং আল্লাহর নির্দেশ পালনের জন্যই কোরবানি করব। কোরবানি কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন লাঙ্গানা আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। কোরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের ভিতরে কার তাকওয়া আছে। সুতরাং তাকওয়ার পরীক্ষার জন্য আমরা কোরবানি দেব। হাবিল যেমন তার ভাই কাবিলকে বলেছিল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কাছ থেকেই আল্লাহ কবুল করেন, সুতরাং কোরবানি দেওয়া হচ্ছে তাকওয়ার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, সেই কোরবানি হচ্ছে তাওহীদি চেতনার পরীক্ষা। যার ভিতরে ঈমান থাকবে সে কোরবানি করবে। একটি হাদিস অবশ্য সহি পর্যায়ের, সেটি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাহু সাআ ওয়ালাম ইউযাহি, যে ব্যক্তি সামর্থ্যবান, সামর্থ্য আছে আর সে কোরবানি করল না, আল্লাহ নবী বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার অর্থ হল আমরা যেন এটা বুঝে না নেই যে লোক সামর্থ্য থাকলো আর কোরবানি করলো না তার জন্য ঈদগাহে যাওয়া হারাম, এই ধরনের ফতোয়া যেন না দেই। বরং এটার অর্থ হল আল্লাহর নবী তাকে তিরস্কার করেছেন যে সামর্থ্য থাকার পরেও কেন সে কোরবানি দিল না, কেন সে কোরবানি দিল না। কাজেই কোরবানিটি গুরুত্ব সঙ্গে বিবেচনা আপনাকে করতে হবে। কোরবানি আপনি করবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যেই লোক আল্লাহর এই শিআর বা নিদর্শনকে বড় করে দেখে গুরুত্বের সাথে বিবেচনা করে আল্লাহ বলেন সেটা হচ্ছে তার অন্তরে যে তাকওয়া আছে তারই পরিপ্রকাশ। তাহলে আপনি তাকওয়ার পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহর এই নিদর্শনটাকে আপনি বড় করে দেখবেন। কেন আপনি কোরবানি করবেন? আল্লাহ নিজেই বলছেন যেন তোমরা আল্লাহর জিকির করতে পারো। কোরবানির প্রত্যেকটি পশু, কোরবানির সময়ে প্রত্যেকটি বান্দা আল্লাহর জিকির করবে, বলবে বিসমিল্লাহ, বলবে আল্লাহ আকবর। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোরবানি হবে, লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হবে বিসমিল্লাহ আল্লাহ আকবর। এটা কি আল্লাহর জিকির নয়? গুরুত্বপূর্ণ জিকির। কোরবানি কেন করবে? আল্লাহ বলছেন আমি তোমাদের যে চতুষ্পদ জন্তুগুলি তোমাদের জন্য যে ভক্ষণ করার খাওয়ার আমি সুযোগ দিয়েছি সেই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ তোমরা সেগুলি কোরবানি করবে। সুতরাং জয়েন্ট হাদিসের দিকে যাওয়ার দরকার নাই, অসংখ্য আয়াত আমাদেরকে কোরবানির প্রতি উদ্বুদ্ধ করছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ আমাদেরকে কোরবানি করার জন্য উদ্বুদ্ধ করছে। এক্ষণে কিছু জরুরি মাসআলা ও মাসাইল আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের জন্য দুটি ঈদ, দুটি ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। দুই ঈদের ভিতরে পার্থক্য হল দুটি। ঈদুল ফিতর এ আপনাকে কিছু খেয়ে আসা, ঈদের মাঠে আসার আগে কিছু খাওয়া হলো সুন্নত, আর ঈদের সলাতটা বিলম্ব করা, এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। আর ঈদুল আযহা না খেয়ে আসা সুন্নত। আর তুলনামূলকভাবে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহা একটু আগে ভাগে পড়ে নেওয়া সুন্নত। কেউ কেউ বলেছেন আযহা জোহা শব্দ থেকে, জোহা হল সূর্য উঠে যখন তেজটা লেগে যায়, অর্থাৎ সূর্য উঠে গেছে, আমরা যাকে বলি চাষ্টের সময় ফার্সি ভাষায়, এই সময়টাই হল জোহা, এই সময় আপনি এই সলাতটা আদায় করবেন। আর প্রথমেই হল সলাত, তারপরে হল খুতবা। প্রথমেই হল সলাত, তারপরে হল খুতবা, তারপরে হল কুরবানি। এই জন্য কেউ যদি সলাতের আগে কুরবানি দিয়ে দেয় তাহলে তার কুরবানি হবে না, যেহেতু সে রসুলের তরিকা মানে নাই। সে গুস্ত খাওয়ার জন্য হবে কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য হবে না। এটা হল এক নম্বর বিষয়, আমাদেরকে কোরবানি দেওয়ার বেলায় প্রথম সলাত আদায় করতে হবে, তারপর কোরবানি। এবার কোরবানি করার সময় যে মাসআলাটি আমি আপনাদের জ্ঞাতার্থে বলবো সেটা হলো যে আপনার কোরবানির পশুটি যেন দুষ্মুক্ত হয়। দুষ্মুক্ত হওয়া কি? যে সে যেন তার চোখ নাই, কান কাটা, লেজ কাটা, শিং ভেঙে গেছে, হাড্ডি শূন্য, চামড়া পশম পড়ে পড়ে একেবারে রুগ্ন দেখা যাচ্ছে, এ ধরনের দুষ্মুক্ত হওয়া উচিত। আপনি যখন কোরবানি কিনবেন তখন পছন্দ লাগে, মায়া লাগে, এইরকম একটা প্রাণী কিনুন যেটা আপনার সামর্থ্যের ভিতরে। আপনি প্রতিযোগিতা করতেছেন নেকির না প্রতিযোগিতা করতেছেন সমাজের সাথে? আমাদের মধ্যে অনেক লোককেই বলতে শুনেছি যে গত বছর যে দামে যেভাবে কোরবানি দিয়েছিলাম এবার যদি কোরবানি পারতেছি না, কিন্তু যদি না দেই তাহলে মানুষে কি কইব। তাহলে বোঝা গেল আমাদের লক্ষ্যটা হল মানুষ কি বলে। মানুষ বলে যে হাজির বেটা হাজি, একটা গরু দিয়েছে যা সার, এমন সার একেবারে গাকতলি হাট ফেল, মানে সবার চেয়ে সেরা সার কিনে এনেছে, সাবাস। এই সাবার যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনার এই কোরবানি বাতিল। কেন বাতিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে আমলের ভিতরে রিয়া ঢুকে যায়, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বলছেন আনা আগনা আশ-শুরাকা, আমি এই যে মানুষগুলি যে শিরিক করে তার থেকে এবং যে বস্তু দিয়ে শিরিক করে তা থেকে আমি মুক্ত, অর্থাৎ আপনার এই আমলটি বাতিল। সুতরাং আপনার পছন্দ মতো সাধ্য মতো একটি কোরবানির পশু আপনি কিনবেন, যেন নয়ন কাড়ে, দেখলে মায়া লাগে, খুব মোটা হলেই মায়া লাগবে তা নয়, ছোট হলেও মায়া লাগতে পারে পছন্দ, এটা কোরবানি আপনি কিনবেন। চেষ্টা করবেন কোরবানি আপনার কোরবানি একটি পশু একটি পরিবার থেকে দেওয়া, একটি পশু একটি পরিবার থেকে দেওয়া। কোরবানির পশু পরিবারের ভিতরে যদি যত মেম্বারই হোক একটা পশু যদি কোরবানির পক্ষ থেকে দেয় তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে, সবাই সমানভাবে নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দম্বা জবাই করেছেন, আর জবাই করার সময় বলছেন আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক, ইয়া আল্লাহ এটা তোমারই দেওয়া নিয়ামত, তোমারই জন্য দিচ্ছি, ফা তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে তুমি ইহা কবুল করো, ও মিন আহলে বাইতি, আর আমার পরিবারের পক্ষ থেকে। তাহলে একটা প্রাণী আপনার পক্ষ থেকে আপনার পরিবারের সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এই মর্মে আপনি কোরবানি করবেন। এবার এই কোরবানি যদি আপনি একটা প্রাণী কেনার সামর্থ্য না হয় তাহলে আপনি শরিকানায় যাবেন, এটা বৈধতা আছে, উত্তমত্তার খেলাফ আপনি শরিকানায় কোরবানি করবেন। কোরবানিটা করার সময় আপনাকে যা লক্ষ্য করতে হবে, প্রথমেই যিনি কোরবানির নিয়ত করবেন তিনি এই জুলহজ মাসের চাঁদ উঠার আগে, অর্থাৎ এই মাসের মধ্যেই শেষের দিকে তার নখ এবং চুল যা কাটার তিনি যেগুলি পরিষ্কার করার সেগুলি করে ফেলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানির নিয়ত করবে সে যেন এই দশ দিনে, অর্থাৎ কোরবানির আগ পর্যন্ত সে যেন তার নখ চুলে না ধরে, অর্থাৎ সেগুলি কাটা সুন্নতের খেলাফ, নখ চুল কাটবেন না। কারা? যারা কোরবানি দেবেন, যারা কোরবানি দেবেন তারা নখ চুল কাটবেন না, কোরবানি দেওয়ার পরে গিয়ে নখ চুল কাটবেন। কোরবানি দেওয়ার পরে দুটি কাজ করা ভালো, একটি হল কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার, ওই দিনে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়াটা সুন্নত, না পারলে আপনি জবাই করে গিয়ে খেয়ে নিলেন, খেতে পারেন, কিন্তু সুন্নত হল কোরবানির পশুর গোশত দিয়ে খাওয়া। দুই নম্বর হল কোরবানি করার পরে গিয়ে নখ চুল কাটা, এ হল কোরবানির বিষয়। এবার যিনি কোরবানি করবেন তিনি নিজ হাতে কোরবানি করবেন, বলবেন আমি তো বড় শিল্পপতি, আমি বড় প্রফেসর, আমি বড় ডাক্তার, আমি বয়স 2-10টা বাড়ির মালিক, আমি গরু যুগলায় ছুরি লাগাবো, এটা কেমন কথা, এটা তো কসাইয়ের কাজ। আমি বলবো আপনি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বড় হন নাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের চেয়ে বড় হন নাই, যিনি পৃথিবীর সমস্ত বনি আদমকে যদি এক পাল্লায় তোলা হয় আর ওই পাল্লায় সকল নবী ও রসুলকেও দেওয়া হয়, আর অপর এক পাল্লায় যদি বিশ্ব নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয় আমার নবীর পাল্লাই ভারী হবে। পরিষ্কার বুখারীর হাদিস আলালে বলছেন আনা সাইয়িদ ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের শ্রেষ্ঠ। সেই নবী যদি নিজ হাতে কোরবানি করতে পারেন তা আপনি কে, আমি কে? ইব্রাহিম আলাইহিস সালাম তো সুন্দর করে বলতে পারতেন আল্লাহ গো তুমি তো চাইছো কলিজার টুকরা ইসমাইলকে তা তো দিয়েই দিলাম, জবাইটা আমাকে দিয়ে করাইবা, এরকম পাষাণ কাজ কেমন করে তুমি করাইবা, তুমি এই কাজটা এটা ফেরেশতা দিয়ে সারাইয়া ফেলো, পারতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন ইব্রাহিম আমার কথা মতো সে ছুরি চালায় কিনা, উদ্যত হয় কিনা, রাজি হয় কিনা। সুতরাং আপনি আপনার সেই তৌহিদ চেতনায় নিজেই কোরবানি করতে যাবেন। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হন, দুর্বল হন, হতে পারে আপনার কোন কারণ থাকতে পারে যে আপনি রক্ত দেখলে ভয় পেয়ে যান, এরকম কারণ থাকতে পারে, সেজন্য শরীয়ত জায়েজ করে দিয়েছে আপনি এই ক্ষেত্রে তৃতীয় কোন ব্যক্তিকে দিয়ে কোরবানি জবাই করে নেওয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা কোরবানি করার পরে বাকি 37টা জবাই করালেন কাকে দিয়ে? আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। এর দ্বারা প্রমাণ করালেন যে আপনিই কোরবানি করবেন, না পারলে অন্যকে দিয়ে কোরবানি করাবেন। এবার বড় প্রশ্ন হল, কোরবানি করতে গিয়ে আপনি কি পড়বেন, কি পড়বেন? কোরবানি পড়তে গিয়ে আপনি কিছুই না পারেন, বিসমিল্লাহ আল্লাহ আকবার এটুকু বলতে পারবেন না, হে আল্লাহ তোমারই দেওয়া এই পশু, এই নিয়ামত তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমারই নামে আমি কোরবানি করতেছি, আল্লাহ তুমি কবুল করো, বিসমিল্লাহ আল্লাহ আকবার। এই কাজটির জন্য কারো কাছে আপনি আপনার ব্যক্তি সত্তাকে বিক্রি করে দেবেন না, যে অন্য এটা করে দেবে, ওই আগের জমানার মতো যে একজন এসে কোরবানির গরু জবাই করে দেবে তাকে মাথাটা দিয়ে দিতে হবে। আরেক সময় সমাজে চালু ছিল কোন কোন সমাজে, যে কোরবানি করবে হে এক রান দিয়ে দিতে হবে পুরোটাই। আরেক সমাজে চালু পেয়েছি যে কোরবানি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে করাতে হবে এবং প্রত্যেক কাল্লায় 100 টাকা করে ইমাম সাহেবকে দিতে হবে। এবার কেউ যদি নিজেই জবাই করো তবু ইমাম সাহেবকে 100 টাকা দিতে হবে, এটা হাজির না হাজির করতেই হবে। এগুলি হল সামাজিক কুসংস্কার, এগুলি হল সামাজিক কুসংস্কার। ইমাম খতিব মুয়াজ্জিন এদের দেখার দায়িত্ব আপনাদের, এর সাথে কোন সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ মুসলিমের হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার করে বলছেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু থেকে বিনিময় হিসাবে কিছু দিতে নিষেধ করেছেন। তাহলে আমরা কি দিতাম? আলী বলছেন আমরা দিতাম আমাদের নিজেদের পকেট থেকে। কাজেই কেউ যদি বলেন যে তুই তো কোরবানি করিস নাই, করবি কোত্থেকে? আয় আমার বাড়ির গরুটা কাইটা কুটা দিবি, তোরে ভালো করে পুষাইয়া দিব। এই পোষাপুষির কাজ যদি করেন তাহলে আপনার কোরবানিতে রসুলের তরিকার খেলাফ করবেন। আপনি একজন শ্রমিক নেবেন, আপনার একজনের দরকার 10 জনের দরকার নেন, তার সাথে চুক্তিবদ্ধ হন, সেটা কি যে তোমার রুজ কত, এটা কেটে দিবা কত নিবা, এটা আপনার পকেট থেকে আলাদা দিয়ে দেবে। তারপর সে যদি সমাজের গরিব মানুষ হয়, তারপর তার পাওনা চুকিয়ে দেওয়ার পরে সে যদি সমাজের গরিব মানুষ হয় তাহলে তাকে আপনি আপনার কোরবানির গোশত দিতে পারেন। কিন্তু কাটবে বিনিময়ে কোরবানির গোশত দেওয়ার বিধান পরিষ্কারভাবে নিষেধ, এটা করা যাবে না। এরপর কোরবানির গোশত তিন ভাগে ভাগ করতে সমানভাবে এ কথাটি ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু মিনহা ওয়া আত'ইমুল কানি' ওয়াল মু'তা, আরেক জায়গায় বলেছেন আত'ইমুল কানি' ওয়াল ফাকির, কুরবানির গোশত নিজেরা খাও, তোমাদের মধ্যে যাদের আছে অর্থাৎ আত্মীয় স্বজন তাদেরকেও দাও আর যার নাই তাকেও দাও। মানে বুঝা গেল কোরবানির পশু তিন শ্রেণীর মানুষ উপকার লাভ করবে, নিজেরা খাবে, স্বজনদেরকে খাওয়াবে, পাড়া প্রতিবেশী যাদের আছে তাদেরকেও আর যাদের নাই তাদেরকেও দেবে, এটা হলো ইসলামের বিধান। আরেকটি কথা আমাদের সমাজে আছে যে কোরবানির গোশত 3 দিনের বেশি রেখে খাওয়া যাবে না। তারা একটা হাদিসকে নিয়ে আসেন, এই হাদিসটা বুঝতে অসুবিধা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর কোরবানির জন্য নিষেধ করেছিলেন যে 3 দিনের বেশি রাখিও না, আর পরবর্তী বছরে আল্লাহ নবী বলেছেন কুলু ওয়াদাখিরু, খাও আর জমা করে রাখো, খাও খাওয়াও জমা করে রাখো। যে বৎসরে নিষেধ করেছিলেন সে বৎসরে কোরবানি দাতার সংখ্যা ছিল কম, কাজেই সবাই যদি জমা করে রাখে তাহলে গরিবরা পাবে না। এরপরে যখন এই আশঙ্কা মুক্ত হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু গোশত রেখে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। আপনি চাইলে প্রক্রিয়াজাত করে অথবা ফ্রিজে রেখে যেভাবেই পারেন আপনি রেখে খেতে পারেন। সাবধান, যেন গরিবরা বঞ্চিত না। আমি এক্ষেত্রে বলে থাকি যে আপনার শখ হয়েছে, টাকা আছে, আপনি তাজা কলিজা এনে খেতে বাজার থেকে পাচ্ছেন, কিন্তু একজন গরিব মানুষ সে কলিজা খেতে পারছে না, ইচ্ছা থাকলেও। তো আজকে কোরবানিটা করছেন, তো এই সময়ে দেওয়ার সময়ে যেন গরিবদের হকে ভাগে একটুটা কলিজাও যেন যায়, এটাও চিন্তা করবেন, যাতে গরিবরা একটু তৃপ্তি সহকারে খাইতে পারে। দশ কোর থেকে দশ টুকরা কলিজা আসলে তার এক কেজি হয়ে যাবে এবং চমৎকার করে সে কলিজা বিরিয়ানি খেতে পারবে, এই সুযোগটা তাকে করে দিতে হবে। এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা উচিত। তবে দাড়ি পাল্লা দিয়ে সমান করে তিন ভাগে ভাগ করতে হবে মর্মে যে বক্তব্যটি, এটি সঠিক নয়। এবার আরেকটি কথা হল কোরবানির মধ্যে আমি একটা গরু দেব, তো সাতজন ফ্যামিলির পক্ষ থেকে সাতজনের নাম বাইক করতে হবে, এই দাদার নাম একটা দে, আমার নাম একটা দে, তোর মার নাম একটা দে, ভাগাভাগি করতে করতে গিয়ে দেখলো যে দাদা আসলেই নাই, কবেই মারা গেছে, কবরে ঘাস। এই যে মরা মানুষকে শরীক করলো, এটার বৈধতা কত হয়? মরা মানুষকে শরীক করার বিধান তিনটি। এক, আমি কোরবানি দেব আমভাবে, আমি বলবো আমার জীবিত মৃত সকলের পক্ষ থেকে, এইভাবে বললে তেমন দূষণীয় না, দিতে পারে। দুই, মাইয়ের যদি ওসিয়ত করে যায় এবং ওসিয়তটা যদি থে মাল রেখে যায়, একটা ওসিয়ত হলো যে বাবা তুই প্রতি বছর আমার নামে একটা কুরবানি দিস, কিন্তু মাল রেখে যায় নাই, ওই ওসিয়ত বাধ্যতামূলক নয়। সে মাল রেখে গেছে আর বলছে যে এইটা দিয়ে ওইটা যতদিন আছে ততদিন তার সন্তানের উপরে ওয়াজিব হলো তার মৃত বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া, যেহেতু সে ওসিয়ত করে গেছে। তিন, মাইয়েতের পক্ষ থেকে সাধারণভাবে খাস করে কোরবানি দেওয়া। এই খাস করে কোরবানিটা দেওয়া যাবে কিনা এ নিয়ে বিভিন্ন মত আছে, কারণ হাদিসে পরিষ্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ, আমল করার আর সুযোগ থাকে না। সুতরাং সে যখন মারাই গেল তো সে আমল করবে কেমন করে? কাজেই তার আর কোরবানির দরকার নাই। এবার যদি কেউ কোরবানি দেয় তাহলে এটি হবে তার পক্ষ থেকে, ওই মাইয়েতের পক্ষ থেকে সাদাকা। মনে রাখতে হবে সাদকা যদি দেন তাহলে এটা গরিবদের হক। সুতরাং বাবার নামে দিলাম, মৃত মায়ের নামে দিলাম আর নিজেরা ভাগাভাগি করে নিলাম, হবে না। যদি মৃত ব্যক্তিকে দিয়ে থাকেন তাহলে ওটি সম্পূর্ণরূপে গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে সদকা হিসাবে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছে যে এখনো এক হাঁড়িতে আসি, ঘরের মধ্যে ছিল বাবা, বাবা মারা যাওয়ার পরে মাও মারা গেছে, তারপরে কি করি? কয়েক বছর ধরে মায়ের নামেই কোরবানি একটা গরু দিয়ে দেই আর আমরা সবাই ভাগ করে খাই, তাহলে ভালোই তো মজা ফতোয়া। নিজেরা মায়ের নামে সদকা করে নিজেরাই সদকা খাইলে এটা শরীয়তে সম্পূর্ণরূপে নিষেধ, বরং নিজে সদকা করে খাওয়াটা হলো বমি করে চেটে খাওয়ার নামান্তর। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সাথে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই বিষয়গুলি আমরা যেন ভুল না করি। যদি মৃত ব্যক্তিকে শরীক করি তাহলে অবশ্যই যেন আমরা সেটা সদকা করে দেই, আর যদি শরীক না করি তাহলে তো আলহামদুলিল্লাহ। অনেকে এরকম আছে যে একা একটা গরু দে, দুইটা দে, তিনটা দে, অনেক সময় গিয়ে কয়েক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কুরবানি করো। তাই আমি বলি যে পৃথিবীতে সমস্ত উম্মত রসুলের আছে, যেই লোক রসুলের নামে কুরবানি করলো তার উপরে এখন ওয়াজিব হয়ে যায়, পৃথিবীতে কোথায় কোথায় রসুলের উম্মত আছে তার বাড়িতে এই হকটা পৌঁছে দেওয়া। এই সুন্নত কোথ থেকে জারি হলো? পুত্রে জারি হল। আল্লাহ নবীর একজন সাহাবি আল্লাহ নবীর মৃত্যুর পরে কুরবানি করেছিলেন বলে যে হাদিসটা সহি নয়, আর এটা সহি ধরে নিলেও মুহাদ্দিসরা উল্লেখ করেছেন যে ওই সাহাবি রসুলের আত্মীয় ছিলেন, তাহলে তো উম্মতের সবাই এরকম আত্মীয় নয়। কাজে বিষয়টি আপনি আমি যেন খেয়াল খুশি মতো না করি, আর এটি যেটি ইবাদত হিসাবে যেন আমরা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি সংক্রান্ত বিভিন্ন মাসালা ও মাসাইলগুলি জেনে শুনে বুঝে সব জ্ঞানে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আকুল কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুর করীমুম মালিকুম বাররাহুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر إخوان المسلمين في كل مكان اللهم ثبتهم بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة اللهم زغزل أقدام أعدائك يا قوي يا عزيز يا متين يا أكرم الأكرمين اللهم ارحمنا برحمتك اللهم ارحمنا برحمتك يا أرحم الراحمين اللهم وفقنا فعل الخيرات وترك المنكرات اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم وفقنا فعل الخيرات وترك المنكرات اللهم إنا نسألك جنة الفردوس وما يقربنا إليه ونعوذ بك من النار وما يقربنا إليه ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم تعادلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم